নমস্কার। অনুষ্ঠানের প্রারম্ভে সকল শ্রোতাবন্ধু গ্রহণ করুন আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তাহলে শ্রবণ করুন জীবনবাণী। প্রভু যীশু খ্রিস্ট আমার আপনার মুক্তির জন্য নিজ প্রাণ ক্রুশের উপরে বলি দিলেন। আমরা আবার তার মাধ্যমে খ্রিস্টের কাছে আসতে পারি। তিনি ক্রুশের উপর দেখিয়ে দিলেন তিনি ক্ষমাশীল ঈশ্বর। যদি আমরা বিশ্বাসে তাকে গ্রহণ করি এবং আমাদের পাপের ক্ষমা চাই, তিনি ক্ষমা প্রদান করবেন এবং তার সন্তান করে নেবেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি কি তার আহ্বানে সাড়া দেবেন? শুনুন তাহলে আজকের জীবনবাণীর অনুষ্ঠান।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা এবং জীবনবাণীর অনুষ্ঠানে সাদর অভ্যর্থনা। জীবনবাণীর আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে গীত সংহিতা থেকে আলোচনা শুরু করব। যদি আপনার সামনে বাইবেল আছে তবে আমার সাথে খুলবেন। আমার সামনে বাইবেলে 824 পৃষ্ঠায় এই গীত সংহিতা আছে। এই অনুষ্ঠান শুনতে শুনতে আপনার মনে যদি কোনো প্রশ্ন জাগে অথবা প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে আপনি আরো জানতে চান, তবে নিশ্চয় করে আমাদেরকে লিখে জানাবেন। আমাদের ঠিকানা আপনি এই অনুষ্ঠান শেষেই জানতে পারবেন। বাইবেলে পুরাতন নিয়মে গীতসংহিতা, হিব্রু ভাষায় এই গীতসংহিতা বলতে প্রশংসা বা প্রশংসার বই। গ্রিক ভাষায় বাদ্যযন্ত্রের সহায়তায় বলা হয়েছে শালমোস, অর্থাৎ আরাধনার পুস্তক। এটি ঈশ্বরের মন্দিরের গান। অনেক লেখকই এই গীতসংহিতা সংযোজন করেছেন। এই গীতসংহিতায় 73টি গীত সাধু দাউদ লিখেছেন, আর গীত 2 তারই লেখা, যা প্রেরিত 4 অধ্যায় 25 পদে বর্ণিত হয়েছে। আবার গীতসংহিতা 95 তিনি যে লিখেছেন তা বর্ণিত হয়েছে বাইবেলের নতুন নিয়মে ইব্রীয়দের প্রতি পত্রে 4 অধ্যায় 7 পদে। আমরা দেখি যে তিনি জীবনের বিশেষ অভিজ্ঞতা উপলব্ধি দ্বারা এই গীতগুলি লিখেছেন। তাঁর সময় জেরুসালেম মন্দিরে তা ব্যবহৃত হত। অন্যান্য লেখকরা হলেন মোশি, সলোমন, কোরহের সন্তানগণ, সলোমন, আসফ, হেমান, এথান, হিসকিয়, এইভাবে আমরা 150টি গীত পাই। আমরা লক্ষ্য করব যে গীতগুলির মধ্যে খ্রিস্টই যে মসীহ তা প্রত্যেকটি গীতেই যেন সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। গীতসঙ্গীতে হালেলুয়া শব্দটি খুবই গুরুত্বপূর্ণ, তার অর্থ হল ঈশ্বরের গৌরব। 150টি গীতের মধ্যে 50 এবং 150 নম্বরের গীত বিশেষ লক্ষণীয়। আর একটা লক্ষণীয় বিষয়, যদিও প্রায় 950 বৎসর ধরে গীতগুলো রচিত ও সংগৃহীত হয়েছে, তবু যিনি বা যারা সংগৃহীত গীতগুলি পুস্তাকারে সাজিয়েছেন তারা বিশেষ সাবধানতার সঙ্গে সাজিয়েছেন, যেন চিন্তাধারার মধ্যে সামঞ্জস্য থাকে। আবার বাইবেলের নতুন নিয়মে পুরাতন নিয়ম থেকে যে 219টি কোটেশন বা উদ্ধৃতি করা হয়েছে তার মধ্যে 116টি গীতসঙ্গীতার। গীতসঙ্গীতার প্রথম গীত অর্থাৎ একের গীত, তার চিন্তাধারা বিষয়বস্তু কিন্তু দুটি লোক, দুটি পথ, দুটি পরিণতি। লক্ষণীয় বিষয় এই যে প্রথম গীত শুরু হয়েছে জগতের কোন বস্তু দিয়ে নয়, কিন্তু মানুষকে দিয়ে। যে ব্যক্তি ধন্য তার এবং যে ব্যক্তি ধন্য নয় তাদের বৈষম্যটি তুলে ধরা হয়েছে এই একের গীতে। আসুন আমরা প্রথমে একের গীতটি পাঠ করি। লেখা আছে, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহা যথাসময় ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। দুষ্টগণ সেরূপ নহে, কিন্তু তাহারা বায়ুচালিত তুষের ন্যায়, এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না, কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। আসুন এই আলোচনায় যাওয়ার পূর্বে ঈশ্বর হাতে আমরা সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি আজকের এই সুন্দর সময় সুযোগ তুমি আমাদের প্রত্যেককে দিয়েছ। ধন্যবাদ দি তোমার জীবন্ত বাক্যের জন্য। তোমায় ধন্যবাদ দি তুমি আমাদেরকে নতুন একটি পুস্তক আজকের থেকে শুরু করতে সাহায্য করলে। আমাদের প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো তাদের ব্যক্তিগত জীবনে, পরিবার ও কার্যক্ষেত্রে, যেন তোমার বাক্য পাঠ ও ধ্যানের মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনের দুর্বলতা সকল দেখতে পাই এবং তোমার ইচ্ছা পরিকল্পনা উপলব্ধি করতে পারি। তুমি আমাদের সঙ্গে থেকে চালাও। সকল ধন্যবাদ গৌরব মহিমা তোমারই হোক। ত্রাণকর্তা যীশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। আমরা গীতসঙ্গীতা একের অধ্যায় বা প্রথম গীত পাঠ করেছি, আর প্রথম পদেই আমরা পেয়েছি, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না। প্রথম পদেই আমরা লক্ষ্য করছি যে কিরকম পরিস্থিতিতে বা কেমন ধারা অভ্যাসের দাস হলে ঈশ্বর আমাদেরকে ধন্য বলেন, অথবা আমরা বলতে পারি যে ব্যক্তি ধন্য সে কি করে না। প্রথম পদে আমরা একটা সৎ লোকের তিনটে অবস্থাই দেখছি। বলা হয়েছে ধন্য সেই ব্যক্তি বা সুখী সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, দ্বিতীয় পাপীদের পথে দাঁড়ায় না, তৃতীয় নিন্দুকদের সভায় বসে না। ওই তিন প্রকার কাজ দুষ্ট লোকেরা বা মন্দ লোকেরাই করে থাকে। মন্দ লোক ওই তিনটি অবস্থার মধ্যে দিয়ে যায়। প্রথমে দুষ্টদের সঙ্গে মেলামেশা, এরপর মহা দুষ্টদের সাথে বা পাপীদের সাথে চলাফেরা, এবং শেষ পর্যন্ত দুষ্টদের মধ্যে বসবাস, যেখানে সর্বদাই মন্দ চিন্তা, মন্দ পরিকল্পনা, পরনিন্দা, পরচর্চা, অশ্লীল আলোচনা ইত্যাদি ইত্যাদি। যে মন্দ সে মন্দ পরামর্শই দেবে, যে সাধু সে ওই পরামর্শ গ্রহণ করবে না অথবা মন্দ পরামর্শ দেবে না। যে ধন্য সে নিজের সিদ্ধান্ত অপরের উপরে চাপিয়ে দেবে না বা সিদ্ধান্ত বিষয়ে অনিশ্চয়তা রাখবে না। প্রভু যীশু কখনো তাঁর শিষ্যদের এইভাবে বলেননি যে দেখি এখন গালিলায় যাচ্ছি, দেখি যদি সম্ভবপর হয় ভালো বুঝি ওই কাজটা করব, অমুক জায়গায় যাব। যীশু সর্বদা বলেছেন আমি পিতার ইচ্ছানুযায়ী জিরুসালামে যাচ্ছি ইত্যাদি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, পরামর্শ গ্রহণ করা অবশ্যই ভালো, তবে দুষ্টগণের কাছ থেকে নয়। আমাদের বিশ্বাসের মধ্যেই থাকতে হবে, বিশ্বাসে চলতে হবে। দুষ্টেরা বিশ্বাসে থাকে না, বিশ্বাসে চলে না, কেননা তারা ঈশ্বরে বিশ্বাসও করে না, ঈশ্বরকে তারা ভয় করে না। এই জগতে এই প্রকার লোক অনেক আছেন যারা সকালে ওঠে ঈশ্বরের নাম নেয় না, খাবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দেয় না এবং ঈশ্বর থেকে তারা বহু বহু দূরে থাকে। এবার দেখি দুষ্ট পরামর্শদাতাদের, পাপীদের পথে দাঁড়িয়ে ওই পথ কোন পথ। বাইবেলের পুরাতন নিয়মে হিতোপদেশ তার 14:12 এই কথা লেখা আছে, একটা পথ আছে যাহা মনুষ্যের দৃষ্টিতে সরল, কিন্তু তাহার পরিণাম মৃত্যুর পথ। ঈশ্বরের বাক্য কি বলে? যিশাইয় 55:7 দুষ্ট আপন পথ, অধার্মিক আপন সংকল্প ত্যাগ করুক এবং সে সদাপ্রভুর প্রতি ফিরিয়া আইসুক, তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন। আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়া আইসুক, কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করিবেন। আজকের দিনের জন্য ঈশ্বরের বাক্য কি বলে? যিশাইয় ভাববাদী পুস্তক তার 55:7 লেখা আছে, দুষ্ট আপন পথ, অধার্মিক আপন সংকল্প ত্যাগ করুক এবং সে সদাপ্রভুর প্রতি ফিরিয়া আইসুক, তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন। আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়া আইসুক, কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করিবেন। আজকের দিনের জন্য ঈশ্বরের বাক্য কি বলে? যিশাইয় ভাববাদী পুস্তক 53:6 লেখা আছে, আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলার অপরাধ তাঁহার উপরে বর্তাইয়াছেন। হাঁ, পিতা ঈশ্বর আমাদের পাপভার যিশুর উপরে দিলেন। পাপীদের পথে দাঁড়ানো থেকে পরের ধাপ নিন্দকদের সভায় বসা। এই নিন্দুকরা নিরশ্বরবাদী, এরা সকল সময় ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে। ওই যে মাতাল নালায় পড়ে আছে, তার চেয়েও ওই নিন্দুকরা জঘন্য। শাস্ত্রবাক্য এ বিষয়ে কি বলে? হিতোপদেশ 3:34 লেখা আছে, নিশ্চয়ই তিনি নিন্দকদিগের নিন্দা করেন, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। মানুষ কারো নিন্দা করে সেটা খুব গুরুতর ব্যাপার নয়, কারণ এটা মানুষের স্বভাব। কিন্তু ঈশ্বর যখন নিন্দা করেন তখন সেটা কত গুরুতর, কারণ ঈশ্বর ধৈর্যশীল, প্রেমময়। কতটা অসন্তুষ্ট হলে পর তিনি নিন্দকদের নিন্দা করেন। এতক্ষণ আমরা শুনলাম ধন্য যারা এই সকল করে না, এখন দেখি সুখী মানুষ যারা, যাদের ধন্য বলা হয়েছে তারা কি করে। দুই পদে সেই কথা বলা হয়েছে, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। প্রভু যীশু বলেছিলেন, কোন একজন লোকের মধ্য হতে মন্দ আত্মা বাহির হয়ে যাওয়ার পর সেই লোকটি নিজের জীবন সুন্দর করল, হৃদয় পরিষ্কার করল, সাজাল, আর সে ভাবল যে সে ঠিক আছে, কিন্তু সেই মন্দ আত্মা তখনও তাকে নিজ আয়ত্তের মধ্যে রেখেছিল। তাই দিন কতক এদিকে ওদিকে ঘুরে যখন ফিরল, দেখল তার থাকার জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গোছগাছ করা, তাই ফিরে গিয়ে আরও 7 মন্দ আত্মাকে নিয়ে ফিরে এল আর জাঁকিয়ে বসল। সুতরাং ওই লোকটার প্রথম দশা থেকে শেষের দশা অনেক অনেক বেশি শোচনীয় হয়ে পড়ল। অনেকে নিজ হৃদয় একটু পরিবর্তন করেই ভাবে খুব করেছি, কিন্তু সেইজন ধন্য যে সদাপ্রভুর ব্যবস্থায় দিবারাত্র ধ্যান করে, যে ঈশ্বরের লোক সে ঈশ্বরের বাক্য ভালোবাসে। মনোযোগ দিয়ে ঈশ্বরের বাক্য পাঠ ও ধ্যান করলে আমাদের হৃদয় ও জীবনে শিহরণ জাগে, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত বাক্য। ঈশ্বরের বাক্য পাঠ ও ধ্যান বিরক্তিকর বিষয় নয় বা বোঝাস্বরূপ নয়। সদাপ্রভুর ব্যবস্থায় যারা দিবারাত্র ধ্যান করে সত্যিই তারা সুখী। দুঃখের বিষয় হল এই যে আজকের দিনে ঈশ্বরের বাক্য অবহেলা করছে, তাই তো অনেকেই অনেক পরিবারে কলহ, দুঃখ, দীর্ঘশ্বাস, বিচ্ছিন্নতা দেখা দিচ্ছে। যে পরিবারে ঈশ্বরের ব্যবস্থা নেই সেই পরিবারে সুখীজন নেই। বাইবেলের নতুন নিয়মে প্রথম যোহন তার পাঁচের অধ্যায় তিন পদে লেখা আছে, কেননা ঈশ্বরের প্রতি প্রেম এই যেন আমরা তাঁহার আজ্ঞা সকল পালন করি, আর তাঁহার আজ্ঞা সকল দুর্বহ নয়। আজকের দিনে বিশ্বাসীদের জন্য ঈশ্বরের ব্যবস্থা কেবলমাত্র দশ আজ্ঞা নয় এবং তাঁর ব্যবস্থা মানুষের বোঝাও নয়। প্রভুর অনুগ্রহে পরিত্রাণ পেয়েছি বলে নিজের ইচ্ছা মতো জীবনে চলব, এটা সুখী জীবনের ছবি নয়। পরিত্রাণ পেলে ব্যবস্থা ভঙ্গকারী হয় না, কিন্তু ঈশ্বরের ব্যবস্থার রক্ষাকারী হয়। বাইবেলের নতুন নিয়মে গালাতীয় তার পাঁচের অধ্যায় ১৩ পদে লেখা আছে, কারণ হে ভাতৃগণ, তোমরা স্বাধীনতার জন্য আহূত হইয়াছ, কেবল দেখিও সেই স্বাধীনতাকে মাংসের পক্ষে সুযোগ করিও না, বরং প্রেমের দ্বারা একজন অন্যের দাস হও। সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, দিবারাত্র ধ্যান করে। এই ধ্যান করা বিষয়টা হচ্ছে ঈশ্বরের বাক্য মনে মনে আলোচনা করা। যে বাক্য আমরা পাঠ করি অবসর সময়, সেই বাক্যগুলো স্মরণ করে আপন মনে সেই বাক্য গভীরভাবে চিন্তা করে বাক্যের মূল বিষয়টা অনুভব করে হৃদয়ে গ্রহণ করা। গরু যেমন সারা সকাল বা বিকাল ঘাস বা খড় খায় ও বিশ্রামের সময় ওই ঘাস অল্প অল্প মুখের মধ্যে উগরে নিয়ে ধীরে ধীরে চিবোতে থাকে এবং খুব উত্তম রূপে চিবানো হলে পর আবার পাকস্থলিতে চালিয়ে দেয়। আমরা দেখি একজন বলেছেন, ধ্যান হচ্ছে জাবর কটা। বাইবেলের নতুন নিয়মে যাকোব বলেছেন, লোকে আয়নায় নিজ মুখ দেখে, আয়না সরিয়ে নিলে পরই নিজ মুখের আকৃতি সে ভুলে যায়। ঈশ্বরের বাক্য আমাদের জীবনের আয়না, আমাদের জীবনের অবস্থা আমাদেরকে দেখায়। তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। বিশ্বাসী ধ্যানের মধ্যে দিয়ে আত্মায় বৃদ্ধি পায়। ব্যবস্থা বিশ্বাসীকে কর্মচঞ্চল করে তোলে। আপনি পিঁপড়ের মতো বিরামহীন পরিশ্রম করতে পারেন, কিন্তু জীবনে বৃদ্ধি পেতে হলে প্রয়োজন দিবারাত্র ধ্যান। সুখী লোক যাকে ঈশ্বর ধন্য বলেন সে ঈশ্বরের ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। যে ব্যক্তি ধন্য সে জীবন শক্তি কোথা হতে পায়? তিন পদে লেখা আছে সেই কথাই, একের অধ্যায় প্রথম গীতের তিন পদে, সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। বিশ্বাসী যারা, তারা ঈশ্বরের রোপিত বৃক্ষ এবং ঈশ্বর তাদের প্রাচুর্যের, ঈশ্বরের আশীর্বাদের প্রাচুর্য, অনুগ্রহের প্রাচুর্যের মধ্যে রোপণ করেন। জলস্রোত হল ঈশ্বরের বাক্য, এবং ঈশ্বরের বৃক্ষ যখন প্রচুর জলস্রোত গ্রহণ করে সে ফলদানের ক্ষমতা লাভ করে। আবার আমরা দেখছি যে ঈশ্বররূপিত বৃক্ষ সর্বসময় নয় কিন্তু যথাসময়, অর্থাৎ যখন তার প্রয়োজন হয়, যখন প্রভু ফল অন্বেষণ করেন তখনই ফলদান করে। যিশাইয় ভাববাদী পুস্তক তার ৫৫ অধ্যায় ১০ পদে লেখা আছে, বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আইসে আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবতী ও অঙ্কুরিত করে এবং বপনকারীকে বীজ ও ভক্ষককে ভক্ষ দেয়, আমার মুখনির্গত বাক্য তেমনি হইবে। আবার দেখুন সদাপ্রভুর বৃক্ষের কথা, 104 গীতের 16 পদে লেখা আছে, পরিতৃপ্ত হইয়াছে সদাপ্রভুর বৃক্ষ সকল, লিবাননের সেই এরস বৃক্ষরাজি যাহা তিনি রোপণ করিয়াছেন। যাহার পত্র ম্লান হয় না, পত্র হচ্ছে খ্রিস্ট বিশ্বাসী জীবনের সাক্ষ্য। ঈশ্বরের রোপিত বৃক্ষ চিরহরিৎ, ঈশ্বরবিহীন লোকের জীবন অনিশ্চিত। আমাদের জীবনের সাক্ষ্যহীন জীবনের যে লক্ষণ, তার কারণ হচ্ছে আমরা জলস্রোতে তীরে রোপিত বৃক্ষ নই। যদি প্রকৃতরূপে আমরা জলস্রোতের তীরে রোপিত বৃক্ষ হই, তাহলে আমাদের জীবনে সাক্ষ্য থাকবে এবং সেই চিরহরিৎ পত্র আমাদের মধ্যে থাকবে। 4 পদে লেখা আছে, দুষ্টগণ সেরূপ নহে, কিন্তু তাহারা বায়ুচালিত তুষের ন্যায়, এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলিতে দাঁড়াইবে না। দুটি মানুষ, দুটি পথ, দুটি পরিণতি। একটা পথের শেষে মৃত্যু, অন্যটির শেষে জীবন। ঈশ্বর জানিয়ে দেন কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক, কোনটা ভুল। ঈশ্বরের বাক্যের নড়চড় হয় না। এক বংশ যায়, অপর বংশ হয়, কিন্তু ঈশ্বরের বাক্যের পরিবর্তন নেই। এক অধ্যায় 6 পদে লেখা আছে, কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। বিনষ্ট অর্থে খোয়া যাওয়া বা হারিয়ে যাওয়া। দুষ্টেরা অবশ্যই বিনষ্ট হবে। হিতোপদেশ তার 10 অধ্যায় 28 পদে এই কথা লেখা আছে, ধার্মিকদের প্রত্যাশা আনন্দজনক, কিন্তু দুষ্টদের আশ্বাস বিনাশ পাইবে। বাইবেলের নতুন নিয়মে মতিলিখিত সুসমাচার তার 7 অধ্যায় 13 এবং 14 পদে, আবার বলি মথি 7 অধ্যায় 13-14 পদে এই কথা লেখা আছে, সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ কর, কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর, এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে, কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম, এবং অল্প লোকেই তাহা পায়। প্রশস্ত দ্বার দিয়ে প্রবেশ করার সময় বড় সুন্দর ও আরামের মনে হয়, কিন্তু পরে সংকীর্ণ হতে হতে মৃত্যুর মধ্যে গিয়ে মেশে। সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশে প্রথমে কষ্টকর কিন্তু মনে হয়, কিন্তু পরে ক্রমশ পরিসর হতে হতে জীবনে নিয়ে যায়। তাই প্রভু যীশু বলেন, আমি সেই দ্বার। আবার তিনি বলেন, আমি পথ, সত্য ও জীবন। যোহন লিখিত সুসমাচারের 10 অধ্যায় 10 পদে যীশু বলেন, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায়, উপচয় পায়। গীতসংগীতা তার 1 অর্থাৎ প্রথম গীত আমাদের এমন একজন সুখী লোকের ছবি তুলে ধরে, যাকে ঈশ্বর বলেন ধন্য, আর যিনি কিনা ঈশ্বরের ব্যবস্থায় বা তাঁর বাক্যেতে আমোদ করেন, এবং তাঁর বাক্য আমোদ করার মধ্যে দিয়ে তিনি তা সর্বদা ধ্যান করেন, আর তিনি সেই রকম গাছের ন্যায় হয়ে ওঠেন যে গাছে সর্বদা পত্র রয়েছে যা কখনো শুকিয়ে যায় না, এবং সে যা কিছু করে তাতেই কৃতকার্য হয়। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আজকের এই একের গীতের মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনের অবস্থাকে দেখতে পাই। আমরা যদি প্রকৃত সুখী হই, তবে নিশ্চয়ই আমরা সর্ববিষয়ে উৎকর্ষতা লাভ করব এবং সফলতা লাভ করব, কৃতকার্য হব। কিন্তু দুষ্টদের কথা বলা হয়েছে যে তারা বায়ুচালিত তুষের ন্যায়। আসুন আমাদের জীবনে আত্মপরীক্ষার মধ্যে দিয়ে দেখি আমরা কেমনভাবে জীবন ধারণ করছি, আমাদের জীবনের মধ্যে প্রকৃত ঈশ্বরের বাক্যের গভীরতা, সেই বাক্যের উপরে নির্ভরতা এবং সেই বাক্যে জীবন ধারণ কি আমরা করছি। শুধুমাত্র ঈশ্বরের বাক্যই আমাদের সঠিক পথে চলতে এবং তার ইচ্ছা পরিকল্পনা জানতে ও বুঝতে সাহায্য করে। নতুবা আমরা বায়ুচালিত তুষের ন্যায়, যা সহজেই উড়ে যায়, যা সহজেই পুড়ে যায়, বিচারের যোগ্য হব। ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন যেন তাঁর বাক্যের মধ্যে দিয়ে তাঁর সেই অনুগ্রহ আশীর্বাদ আমরা লাভ করি, কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। প্রার্থনায় যাই। পরম প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি। তোমার অপূর্ব প্রেমের নিদর্শনস্বরূপ তুমি একের গীতের মধ্যে দিয়ে আমাদের জীবনের অবস্থা দেখতে সাহায্য করলে, এবং তুমি ধন্য এবং আশীর্বাদের পাত্র করেছ আমাদের, যদি আমরা তোমার বাক্য অনুযায়ী জীবনযাপন করি, তোমার বাক্যকে ভালোবাসি এবং তোমার সেই বাক্য অনুযায়ী জীবনযাপন করি। তুমি আমাদের সমস্ত অযোগ্যতা অপরাধ ক্ষমা করো এবং আমাদের যে সমস্ত জীবনে বাধাজনক পাপ তোমার কাছে আসতে এবং তোমার বাক্যের নিকটবর্তী হতে দেয় না, সেই সকল আমাদের জীবন থেকে দূর করে দাও। আমাদের প্রত্যেক শ্রোতাবন্ধুকে আশীর্বাদ করো, যেন আমাদের সকল দুঃখ কষ্ট অভাব সংকটে তোমার বাক্যের মধ্যে থেকে শক্তি লাভ করি, সাহচর্য লাভ করি এবং জীবনের সকল বাধা বিপত্তিতে যেন জয় লাভ করতে পারি। তুমি আমাদের সমস্ত অযোগ্যতা অপরাধ ক্ষমা করো এবং তোমার শক্তিতে আমাদেরকে চালিত করো। সকল ধন্যবাদ, গৌরব, মহিমা তোমারই হোক। ত্রাণকর্তা যীশুর নামে প্রার্থনা চাই, আমেন।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো? যদি এই বিষয়ে আপনি আরো কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আমরা খুব খুশি হব যদি আপনি চিঠির সাহায্যে বা ফোনে, SMS-এ অথবা ইমেলের সাহায্যে আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 7034। আবার বলছি, জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের ইমেলের ঠিকানা হল bengalittv@radio882.com। আবার বলছি, bengalittv@radio882.com। আমাদের ফোন নম্বর 2438-0045, 2438-0045, এবং আমাদের মোবাইল নম্বরটা লিখে নিন, 9433-497235। আবার বলছি, 9433-497235। আজকের সময় এখানেই শেষ। বিদায় নিচ্ছি, নমস্কার।